আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সিইসি বলেন, সিটি নির্বাচনে যে সকল অনিয়ম হয়েছে সেগুলোর তদন্ত চলছে।
রয়েছে ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য।
Right now the United States is undertaking a diplomatic and financial pressure campaign.
তবে চলুন সবার প্রথমেই যাওয়া যাক আমাদের বিশ্ব সংবাদে। আর আজ আমাদের বিশ্ব সংবাদ পরিবেশন করছেন সরকার কবিরউদ্দিন।
অবশ্যই, তো সাবরিনা তাহলে শুরু করি।
নিশ্চয়ই, এবং জানতে চাচ্ছিলাম যে কি কি বিশেষ সংবাদ আজ আমাদের রয়েছে।
আজকে বিশ্ব সংবাদের মধ্যে যেমনটি কিনা আপনি বললেন যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শকের মন্তব্য রয়েছে, ইরান নিষেধাজ্ঞা নিয়ে উত্তর কোরিয়ার ওপর বিধিনিষেধ আরোপ প্রসঙ্গে রিপোর্ট আছে, এবং আমাদের ঢাকা সংবাদদাতা এবং কলকাতা সংবাদদাতাদের রিপোর্টও রয়েছে। তাহলে শুরু করি। শুরু করছি খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্র পুনর্বহাল করেছে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক বিধিনিষেধ। গোড়ায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা টানবার লক্ষ্যে, দেশটির ওপর চাপ সৃষ্টির জন্যে, এবং পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক চুক্তির আওতায় সেটা প্রত্যাহার করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রায়ই ওই চুক্তির ব্যাপারে বিরূপ সমালোচনা করতে শোনা যেত, শোনা গিয়েছে। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে হঠে আসে এবং সোমবার মধ্যরাত থেকে বিধিনিষেধ পুনর্বহালকরণ কার্যক্রম শুরু হয়েছে। এখন মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন যে কঠোর এই যেসব বিধিনিষেধ পুনর্বহাল করা হলো, এর নিরিখে ইরানের সঙ্গে লেনদেনে যারাই যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম লেনদেন তাদের হবে না মোটে। বলেন, আমি তো বিশ্ব শান্তিই চাইছি, তার চেয়ে কম কিছুই কাম্য নয় আমার। এই প্রস্থের বিধিনিষেধের আওতায় আসছে ইরানের মোটর পরিবহন খাত, সোনা এবং অপরাপর মূল্যবান ধাতব সামগ্রী, এবং সেই সঙ্গে ইরানের রিয়াল মুদ্রা ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন। নভেম্বরের ৫ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি সংশ্লিষ্ট লেনদেন খাতে বিধিনিষেধ বলবৎ করবে, এবং বলবৎ করবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন রয়েছে বৈদেশিক যেসব আর্থ প্রতিষ্ঠানের, সেই তাদের বিরুদ্ধেও। ট্রাম্পের মতোই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের সঙ্গে সম্পন্ন ওই চুক্তির বিরোধিতা করে এসেছেন, এবং উনি এখন নতুন করে ইরানের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করায় ট্রাম্পকে মোবারকবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে বলেছেন, গেল জুনে সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং উন পরমাণু বিমুক্তির যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, তার বাস্তবায়নে এখনও তিনি ব্যর্থতার পরিচয় দিয়েই চলেছেন। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জন বল্টন বলেন, বাগাড়ম্বরতাই চাই না আমরা, আমরা চাই উত্তর কোরিয়ার তরফে পরমাণু বিমুক্তিকরণ। বলেন, আমরা মনে করি ওই পরমাণু বিমুক্তিকরণের জন্য যাই প্রয়োজন সে পদক্ষেপ উত্তর কোরিয়ার তরফে গৃহীত হয়নি এখন অবধি। বল্টন বলেন, উত্তর কোরিয়ার ওপর থেকে বিধিনিষেধ প্রশমনের কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না। উত্তর কোরিয়ার ওপর আরোপিত বিধিনিষেধ বিষয়ে মানবিক অব্যাহতি প্রদানের যে অনুরোধ রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশিকায়, তাতে করে দারিদ্র কবলিত দেশটির সহায়তার মাত্রা বৃদ্ধি পেতে পারে। গত বছর উত্তর কোরিয়া লাগাতার পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এবং তারপর সকল রফতানি বাণিজ্যের ৯০% ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অর্থায়ন খতম করাই ছিল ওই কঠোর অর্থনৈতিক বিধিনিষেধের লক্ষ্য। তবে আমদানি সামগ্রীর ওপর বিধিনিষেধের কারণে যে জটিলতা সৃষ্টি হয়, তাতে সম্ভাব্য সহায়তা প্রদানকারীরা নিরুৎসাহিত হয়েছেন। জাতিসংঘ বিধিনিষেধের কোপানলে না পড়তে হয় এ আশঙ্কার দান প্রদানে নিরুৎসাহিত থেকেছেন তারা। শেষ দফার জাতিসংঘ বিধিনিষেধের কারণে সেভ দ্য চিলড্রেন ত্রাণ সংস্থা ২০১৭ পিয়ংইয়াংয়ে তাদের ত্রাণ তৎপরতা বন্ধ করে দেয়। এই সোমবার নিরাপত্তা পরিষদের বিধিনিষেধ বলবৎকারী নজরদারি কমিটির তরফে ত্রাণ প্রদান বিষয়ে অব্যাহতি প্রদানের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। আপনারা আন্তর্জাতিক সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনের মতো বড় বড় নির্বাচনে অনিয়ম যে হবে না সে নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। এর উপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
সিইসি বলেন, সিটি নির্বাচনে যে সকল অনিয়ম হয়েছে সেগুলোর তদন্ত চলছে। পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন বলে সাংবাদিকরা সিইসির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এমন কোনো অসুবিধা হবে বলে তিনি মনে করেন না।
আমরা মনে করি না যে নির্বাচন জাতীয় সাধারণ নির্বাচনে এরকম অসুবিধা হবে। তবে এই পাবলিক আমি বললাম যে পাবলিক নির্বাচন অত বড় বড় নির্বাচনে কথা মানে হবে না, এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই।
এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলন জাতীয় নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্বাচন নিয়ে কোনো দাবি বা বক্তব্য নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, জানাচ্ছেন কলকাতা থেকে পাঠানো রিপোর্টে পরমাশিস ঘোষ রায়।
খাগড়াগড় কাণ্ডে পলাতক কাউসারকে ধরতে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু স্টেশনে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাকে 5 দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। কাউসারের বাসস্থান থেকে কিছু ইলেকট্রনিক্স দ্রব্য ও কিছু বিস্ফোরকের নমুনা উদ্ধার হয়েছে। গত জুলাই মাসের 8 তারিখ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আরও এক অভিযুক্ত সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাহকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই জঙ্গি নেতার উপরেও 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন। 2014 সালে 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় বিস্ফোরণ ঘটে, দুজন মারা যায়। তদন্তে পশ্চিমবঙ্গ তথা ভারতের জামাতুল মুজাহিদিন বা জেএমবির বিশাল নেটওয়ার্কের কথা জানা যায়। ঘটনায় 2 জামাত নেতা কওসর ও সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাহর নাম উঠে আসে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলবর্তী ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে যে বনাগ্নি যেটা শুরু হয়েছিল 1 সপ্তাহেরও বেশি আগে, রাজ্যের ইতিহাসের হিসেবে ওটা এখন সবচেয়ে বড় দাবানল রূপে পরিগণিত হচ্ছে। এখন মেন্ডো চিনো নামে চিহ্নিত ওই দাবানল ভিন্ন ভিন্ন 2টি আঞ্চলিক বনাগ্নির একত্রিত যূথবদ্ধতায় মিলিত হয়ে রাজ্যের উত্তরাঞ্চলের 1,15,000 হেক্টর ভূখণ্ড ছারখার করে ফেলছে। এর আগের বনাগ্নি 2017 ডিসেম্বরের দাবানল টমাসের আকৃতিকেও ছাড়িয়ে গিয়েছে। তা ক্যালিফোর্নিয়ার বন বিভাগ ও অগ্নি নির্বাপক দফতরের হিসেবে বলা হচ্ছে এবার এই ম্যান্ডোচিনো দাবানল মাত্রই 30% মাত্রায় প্রতিরোধ করা সম্ভবপর হয়েছে। ইন্দোনেশিয়ার সৈকত অবকাশ নিবাসগুলোতে রবিবারের প্রলয়ঙ্করী ভূমিকম্পের যে আঘাতে শতাধিক মানুষের প্রাণ বিনাশ হয়, তারপর সেখানে এখনও চলছে নিরন্তর সন্ধান তৎপরতা, চলছে উদ্ধার অভিযান। বাসিন্দাদের যারা বাড়িঘর খুইয়েছেন তারা এখন ঠাঁই নিয়েছেন অস্থায়ী তাঁবুর শিবিরগুলোতে। সোমবার নাগাদ পর্যটক সকলকেই প্রায় উদ্ধার করে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। রবিবার ওই ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে যে পরিমাপ করা হয়েছে তাতে 6.9 মাত্রার বলে উল্লেখ করা হয়। এ ভূমিকম্প আঘাত হানে লম্বোক দ্বীপের উত্তর প্রান্তে 10.5 কিলোমিটার গভীরে। সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি বিপদ সংকেতেরও উদ্ভব ঘটে। এতে পার্শ্ববর্তী গিলি দ্বীপ এবং সেই সঙ্গে বালি, সুম্বাওয়া এবং পূর্ব জাভার অংশ বিশেষেও এর ঝটকা অনুভূত হয়েছে। কর্মকর্তারা বলছেন 2,000েরও বেশি লোককে সোমবার গিলি থেকে স্থানান্তরিত করা হয় অন্যত্র নিরাপদ স্থানে। দক্ষিণ কোরিয়ার পুনরেকীকরণ মন্ত্রণালয় বলছে যে গত মাসে তাদের যে এক নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক হয়েছিল উত্তর কোরিয়ায়, সেই তাকে এখন মুক্তি দেয়া হয়েছে। উত্তর কোরিয়া মুক্তি দিয়েছে তাকে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে 34 বছর বয়সী ওই ব্যক্তি নামজার সিও বলে বলা হচ্ছে তাকে এখন দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে দেয়া হয়েছে সীমান্তপল্লী পানমুনজাম পেরিয়ে। পিয়ংইয়াং কর্তৃপক্ষ সোমবার সোলকে জানায় যে 22 জুলাই অবৈধভাবে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে পর সিওকে তারা আটক করে সেখানে। একীকরণ মন্ত্রণালয় সিওর মুক্তিকে ইতিবাচক লক্ষণ বলে অভিহিত করেছে। দক্ষিণ কোরিয়ার আরও 6 জন এখনও উত্তর কোরিয়ায় আটক রয়েছেন উত্তর কোরিয়া কর্তৃপক্ষের হাতে, যার মধ্যে 3 জন হলেন খ্রিস্টান ধর্মপ্রচারক। এই ছিল আপাতত বিশ্ব সংবাদ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের দেয়া বিবৃতি প্রত্যাহার চায় বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, মার্কিন দূতাবাস যে বিবৃতি দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
সরকারের তরফে তথ্যমন্ত্রী হাসানুল গিনু বলেছেন, এই বিবৃতি দুটি অনভিপ্রেত, অযাচিত। এটা এক ধরনের অভ্যন্তরীণ রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত নাক গলানোর অপপ্রয়াস। সরকার এই অপপ্রয়াসের নিন্দা জানায়। মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছিল, নিরাপদ বাংলাদেশের জন্য যে হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছে, তাদের উপর বর্বর হামলা ও সহিংসতা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল গিনু বলেন,
মার্কিন দূতাবাসের একটা বিবৃতি, তারা বলছে কি, নাথিং ক্যান জাস্টিফাই দি ব্রুটাল অ্যাটাক অ্যান্ড ভায়োলেন্স ওভার দি উইকেন্ড এগেনস্ট থাউজেন্ডস অফ ইয়াং পিপল। এইটা মার্কিন দূতাবাসের এই যে শিশুদের আন্দোলনকে বর্বরোচিত হামলার মধ্য দিয়ে দমন করার কোনো ঘটনাই ঘটেনি, গণমাধ্যমে এরকম রিপোর্ট নাই। যে কদিন তারা শিশুরা রাস্তায় ছিল, ফিরে যাওয়ার আগ পর্যন্ত সারা ঢাকা শহরে অসংখ্য ক্ষেত্রে, অসংখ্য জায়গায় তারা সমাবেশ করেছে, রাস্তায় অবস্থান করেছে, তাদের উপরে কোনো বর্বরোচিত হামলা নাই। এটা হচ্ছে মাঠের, ঢাকা শহরের বাস্তব চিত্রের বাস্তব প্রতিফলন মার্কিন দূতাবাস করেননি।
উল্লেখ্য যে সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল গিনু বলেন, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছি, যারা গায়ে হাত দিয়েছে, হামলা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারীদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান। গ্রেপ্তারকৃত আলোকচিত্রী শহীদুল আলমের সঙ্গে পুলিশি হেফাজতে আইনানুগ আচরণ করার জন্য নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত সুপারিশ পাঠানোর কথাও বিবৃতিতে তিনি উল্লেখ করেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ঘটনাস্থলে কর্মরত সাংবাদিকদের উপর হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলমকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছে। তারা বলেছে, শান্তিপূর্ণভাবে নিজের মত প্রকাশের জন্য কাউকে গ্রেপ্তার করার কোনো কারণ থাকতে পারে না। ওদিকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহীদুল আলমকে গোয়েন্দা হেফাজত থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বাংলাদেশে চলমান ছাত্র প্রতিবাদের সময় সাংবাদিকদের ওপর হামলা এবং কয়েকজনকে গ্রেপ্তারের সমালোচনা করেছে। এ সম্পর্কে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের এশিয়া সমন্বয়কের সাথে কথা বলেছেন সহকর্মী সঞ্জনা ফিরোজ। সঞ্জনা, আপনার কাছে জানতে চাইছি, আপনি কি জানতে
চেয়েছেন? সাবরিনা, আমি ওনার সঙ্গে কিছুক্ষণ আগে টেলিফোনে কথা বলেছি, তার সাক্ষাৎকার নিয়েছি, এবং এই কমিটি টু প্রোটেক্ট সাংবাদিক যে সংগঠনটি আছে, তার যে এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর স্টিভেন বাটলার, তাকে আমি কিছু প্রশ্ন করি। এবং প্রথম যে প্রশ্নটি করি, যে এই যে চলমান আন্দোলন চলছে, সেখানে যে সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে, এই বিষয়ে উনি কি মনে করেন? আমরা একটু শুনে নিই উনি কি বলেছেন।
From what we know, the people who are actually attacking the photojournalists in particular and other journalists are the youth wing of the ruling Awami League party. And when you physically, there's nothing more brutal clamped down on press freedom than
যে উনি যেটি বলছিলেন, যে উনি যেটি শুনেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির কথা বলছিলেন, যে ছাত্র সংগঠন রুলিং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তাদের দ্বারা এই সাংবাদিকদের উপর হামলা চালানো হয়, এ ধরনের কথা উনি বলছিলেন। এবং আরও বলছিলেন যে এ ধরনের হামলা খুবই দুঃখজনক, এরকম হওয়া উচিত নয়। এবং ওনার কাছে আমি যখন আরও জানতে চাই যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম কী কাজ করে যাচ্ছেন এবং এই যে হামলাটি হয়েছে তারা কী করতে যাচ্ছেন এই নিয়ে, তিনি যা বললেন।
Well, we know today that the court ordered Shahidul Alam be transferred to a hospital. I don't think that has taken place yet.
এটি উনি উত্তর দিয়েছিলেন, তার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে শহীদুল আলম যে আলোকচিত্রী, প্রখ্যাত আলোকচিত্রী, তাকে যে ধরা হয়েছে, তাকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এবং তিনি বলছেন যে তিনি জানতে পেরেছেন যে তাকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তার কাছে প্রশ্ন রেখেছিলাম যে তিনি এই শহীদুল আলমকে নিয়ে উনি ওনাদের কি এর পরবর্তী পদক্ষেপ কি। তো উনি বলছেন যে আমরা চেষ্টা করছি তাকে যদি সত্যি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখান থেকে তার উপরে যে রিমান্ডটা দেওয়া হয়েছে সেই রিমান্ডটা তারা তুলে নেওয়ার চেষ্টা করছেন, এবং চেষ্টা করছেন যে তার উপরে যেন আর কোনো ধরনের হামলা না করা হয়, সেই ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন এবং আশা করছেন যে এরপরে ই হবে, কাজ হবে। এবং এরপরে উনি আরও যা বললেন,
Well, the first thing that we do is we draw public attention to these abuses against journalists, and we hope that other organizations and the diplomatic community will join together in a common...
জি, আমি যা ওনার কাছে জানতে চেয়েছিলাম যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম কি কাজ করে থাকেন এই সাংবাদিকদের উপরে হামলার কারণে। তো ওনারা বলছেন প্রথমে আমরা যেটা করে থাকি যে পুরো বিশ্বের আমরা অ্যাটেনশন ড্র করি, আমরা জানাতে চাই যে বাংলাদেশে বা যে কোনো বিশ্বের যে কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটছে, এবং তারপর আমরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি এবং সেই দেশের সরকারের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার আমরা চাপ প্রয়োগ করার চেষ্টা করি যে এই ধরনের ঘটনা ঘটানো উচিত নয়। কারণ
ক্ষেত্রে কি তারা ইতিমধ্যেই চাপ প্রয়োগ করার,
তারা যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন, তারা বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন মন্ত্রী পর্যায়ের মানুষের সঙ্গে ওনারা কথা বলেছেন, এবং ওনারা বলছেন যে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক কোনো তারা সাড়া পাননি, তবে তারা আরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এর পরবর্তীতে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ফটো জার্নালিস্টের আরেকটি সংগঠন আছে সেটি সম্পর্কে জানার জন্য।
Well, this is still a work in progress, but the what we have found, of course, is that photojournalists are the most exposed to violence.
আমি এটি একটি ফটো জার্নালিস্ট সেফটি ইনিশিয়েটিভ, এটি সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম তার কাছে যে তারা কী করে থাকেন। তো তারা বলছেন যে এটি এখনও এক কাজ চলছে, এবং এই প্রক্রিয়াটির ব্যাপারটি হচ্ছে যে পৃথিবী জুড়ে যে ফটো জার্নালিস্টরা আছে তাদের প্রতি একটি সাবধানবাণী, একটি সতর্কবাণী দেওয়া যে এই ধরনের মুহূর্তে তারা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবেন, কীভাবে কাজ আগাবেন, কীভাবে নিউজ কভার করবেন, এই ধরনের একটি কাঠামো তারা তৈরি করছেন এবং এটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তো এইসব বিষয় নিয়েই ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে।
সঞ্জনা ফিরোজ, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ সাবরিনা।
ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার অটোমোবাইল, স্বর্ণ ও অপরাপর দামি জিনিসের বাণিজ্য এবং ইরানি মুদ্রার উপর প্রভাব পড়ে এমন নিষেধাজ্ঞা আরও জোরালোভাবে জারি করা হয়েছে। হোয়াইট হাউস সংবাদদাতা রিপোর্ট থেকে এখন পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে মূলত ইরানের ওপর চাপ দেওয়ার উদ্দেশ্যে, যেন তারা আর্থিক সংকটে পড়ে এবং পরমাণু কর্মসূচি সংক্রান্ত নতুন একটি যে চুক্তির কথা বলা হচ্ছে তার প্রতি আকৃষ্ট হয়। 2015 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় মিত্র রাষ্ট্রসমূহের করা পারমাণবিক কর্মসূচি বন্ধ বিষয়ক চুক্তির শর্ত অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবারও তা জারি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে মিত্র দেশগুলোর মনোমালিন্য হতে পারে এর মধ্যে দিয়ে এমন আশঙ্কা করা হচ্ছে। ইরানের ওপর চাপ বেড়েই চলছে। মে মাসে ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের পর প্রথম দফায় ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নভেম্বরে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে, তাতে থাকবে ইরানের তেল বিক্রি বিষয়ক নিষেধাজ্ঞা। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন এর লক্ষ্য হচ্ছে ইরানের মনোভাবের পরিবর্তন করানো, ওয়াশিংটনের কথায় তাদেরকে রাজি করানো, যেমনটি মাইক পম্পেও বলছিলেন।
Right now the United States is undertaking a diplomatic and financial pressure campaign to cut off the funds that the regime uses to enrich itself and support debt.
বলছিলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক প্রয়াস এবং আর্থিক চাপ দুটোই প্রয়োগ করছে। এই সরকারের আর্থিক বরাদ্দ কমানোর চেষ্টা চলছে যা দিয়ে তারা গণবিধ্বংসী অস্ত্র বানানোর গবেষণা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন চাচ্ছে 2015 সালে প্রেসিডেন্ট ওবামার আমলে ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছিল তার চেয়ে ভালো একটি চুক্তি করতে। মিজৌরিতে সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রসঙ্গে কথা বলেছেন।
We're ready to make a real deal, not the deal that was done by the previous administration, which was a disaster.
বলছিলেন আমরা এমন একটি বাস্তব চুক্তির জন্য প্রস্তুত হচ্ছি যেটি আগের সরকারের আমলে করা চুক্তির মতো বাজে চুক্তি নয়। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার এক টিভি বক্তৃতায় এসব নাকচ করে দিয়েছেন। হাসান রুহানি যেমন বলেন,
হামজামান বত্তাহরিম
বলছিলেন একই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ এবং সমঝোতার মানে কি, এটি হচ্ছে এমন কেউ একজন তার প্রতিপক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য ছোড়া মারা, আবার তার সঙ্গে সমঝোতার আলোচনা করার চেষ্টা করা। নতুন নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে ডলার, ব্যাংক নোট বিনিময়, ধাতুর দাম, স্বর্ণ, অ্যালুমিনিয়াম, স্টিল, কমার্শিয়াল যাত্রীর বিমান, কয়লা বিনিময় বন্ধ করা হবে। জন হপকিন্স ইউনিভার্সিটির স্টিভ হ্যাঙ্ক যেমনটি বলেন এ নিয়ে,
Sanctions keep the regime in power, and the second thing they do is they make it very attractive for criminal.
জনস হপকিন্সের অধ্যাপক স্টিভ হ্যাঙ্ক বলছিলেন, নিষেধাজ্ঞা বরং তাদেরকে ক্ষমতায় থাকাটাকে দৃঢ় করে, আর সেটিকেই পুঁজি করে তারা অপরাধী মাফিয়াকে মদত দেয় যাতে চোরাচালানির মাধ্যমে প্রচুর অর্থ পাওয়া যায়। ইউরোপের মিত্ররা এতে মনোক্ষুণ্ণ হয়েছে। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্রী মিনা অ্যান্ড্রিভা এর সমালোচনা করেছেন। ইরান বরাবরই বলছে তাদের পরমাণু বিষয়ক কর্মসূচি বা অস্ত্র তৈরির জন্যে এগুলো করা হচ্ছে না, করা হচ্ছে উন্নয়নের জন্যে। তাই 2015 সালের চুক্তির কোনো শর্ত ভঙ্গ করা হচ্ছে না এমন মন্তব্য করেছে পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। তাছাড়া ইরানের কার্যক্রম পর্যবেক্ষণের সকল ধরনের সুযোগও রাখা হয়েছে এমন কথাই বলছিলেন আন্তর্জাতিক পরমাণু কার্যক্রমের বিশেষজ্ঞরা।
রোহিঙ্গা সমস্যার সমাধান শীঘ্রই হবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও জাপান। জাপানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই পররাষ্ট্র এ মন্তব্য করেন। জহুরুল আলমের রিপোর্ট।
মঙ্গলবার ঢাকায় জাপানের সফররত পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে জাপানের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যার সমাধান কল্পে বাংলাদেশ এবং মিয়ানমারকে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ এবং স্থায়ী প্রত্যাবাসনের জন্য জাপান সরকারের অব্যাহত সমর্থন চেয়েছে। বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশ এবং জাপান কোরীয় উপদ্বীপের চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে আহ্বান জানিয়েছে। সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি মঙ্গলবার দুই দিনের এক সফরে ঢাকা পৌঁছান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তরুণ সমাজের চ্যালেঞ্জগুলো কি, কিভাবে তার সমাধান করা যায়?
সন্ত্রাস বা জঙ্গিবাদী আদর্শ বিস্তার রোধে তরুণ সম্প্রদায় কি করতে পারে, কিভাবে পারে?
তরুণদেরকে রাজনীতিতে আকৃষ্ট করতে কি করা দরকার?
এসব প্রশ্নের উত্তর জানতে অংশ নিন তরুণ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠান থিঙ্কিং ফরওয়ার্ডে।
8ই আগস্ট বুধবার ওয়াশিংটন সময় সকাল 10টা থেকে 11টা ও বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9টা ফেসবুকে সরাসরি অংশ নিন ভয়েস অফ আমেরিকার থিঙ্কিং ফরওয়ার্ড সরাসরি আলোচনায়।
নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে আন্দোলন হয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যার দিক ভারতের মধ্যে চতুর্থ। সেক্ষেত্রে রাজ্যটিতে সড়কের নিরাপত্তার জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
বাংলাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে পশ্চিমবঙ্গেও হয়েছে দুটি বিক্ষোভ। সেই বিক্ষোভ এবং পশ্চিমবঙ্গের সড়ক ঠিক কতটা নিরাপদ তা জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান যে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে যে বিক্ষোভ হয়েছে সেখানে ঠিক কত মানুষ উপস্থিত হয়েছিলেন এবং তারা আসলে কি বলছেন?
গতকাল দুটো বিক্ষোভ মিছিল পরিচালনা করেছিল, কিন্তু ছাত্রদেরই দুটি সংগঠন এবং দুটি একটু রাজনৈতিক ঘেঁষা, বেশ মানে একটু উগ্রবাদী রাজনৈতিক মতবাদ পোষণ করে এরকম দুটি সংগঠন। কাজেই সাধারণ ছাত্রদের এখানে অংশগ্রহণটা কিন্তু খুব বেশি ছিল না এবং এরা সবাই একটু জঙ্গি স্লোগানই দিয়েছে। ওখানে যেমন সহমর্মিতা প্রকাশ করেছে, সংহতি প্রকাশ করেছে, সেটা খুব ভালো কথা যে ওখানকার ছাত্রদের জন্য, কিন্তু তার মধ্যে এইখানে যে কিছু হওয়া দরকার সেটা আরেকটু ভালোভাবে করা দরকার ছিল ওদের দিক থেকে। কারণ হচ্ছে এখানে যে জিনিসগুলো হয় সেটার সঙ্গে বাংলাদেশের মিল অনেকটাই আছে, আবার অমিলও অনেকটা আছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যেখানে ঢাকা বাংলাদেশের রাজধানী আর কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, ফলে দুটোর মধ্যে যান চলাচল এবং ঢাকায় যেমন প্রচুর বিদেশি অতিথি অভ্যাগত অনেক বেশি আসেন, এখানে ততটা আসেন না, এই ধরনের কিছু কিছু ব্যাপার তো তফাত আছেই।
আপনি দুটো বিক্ষোভের কথা বলেছেন, সেই বিক্ষোভে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছিল?
একটা এসেছিল, এটা হচ্ছে ডিএসও বলে একটা সংগঠন, সেটা এসেছিল ছাত্রদেরই, ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, সেটা এসেছিল ওই দুটোরই গন্তব্য একই, সেটা হচ্ছে পার্ক সার্কাসের ওই সার্কাস এভিনিউতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সরণিতে যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন ভবন আছে সেইখানে গিয়ে স্মারকলিপি দেওয়া। একটা এসছে পার্ক সার্কাসের সাত মাথার মোড় থেকে, বেশি বেশি দূর না, আরেকটা এসছে আরেকটু দূর থেকে, কিন্তু দুটি মোটামুটি ধরা যাক সব মিলিয়ে হাজারখানেক ছাত্র হবে। কিন্তু সেটা থেকে ওখানে যেটা আমার মনে হয়েছে যে ওই বললাম যে অংশগ্রহণটা ছিল, কিন্তু আরেকটু কি করা যায় সেই জিনিসটা কিন্তু একটু তফাৎ রয়ে গেছে। মানে আরেকটু যেটা বাংলাদেশের ছেলে মেয়েরা যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ এটা আমরা পারি, এটা আমরা করতে পারি এবং এভাবে করা যায়, পরে সেটা একটু অন্যদিকে চলে গেছে, কিন্তু ওরা যখন শুরু করেছিল এইভাবে করেছিল। আমাদের এখানে কিন্তু সেটা হয়।
পশ্চিমবঙ্গে আসলে সড়ক কতটা নিরাপদ?
পশ্চিমবঙ্গে সড়ক সত্যিকারের নিরাপদ নয়, তবে ভারতের সড়ক পরিবহন মন্ত্রকের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বিচারে দেশে চতুর্থ স্থানে রয়েছে, এটা যথেষ্ট উদ্বেগজনক বিষয়। তবে সেটা 2016 পরিসংখ্যান। সম্প্রতি এই রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের ফলে এবং বেশ কিছু কড়াকড়ি করায় সংখ্যাটা কিছুটা কমেছে। পুলিশ 2017 সালের ডিসেম্বরে জানিয়েছে যে ওই বছর গত বছর আর কি 921টি পথ দুর্ঘটনায় 463 জনের মৃত্যু হয়েছে, যেটা 2016 ছিল 1110টি দুর্ঘটনায় 562 জনের মৃত্যু। এগুলো শুধু পরিসংখ্যান দিয়ে কচকচি দিয়ে কমেছে বা বেড়েছে এটা হয় না, এটার সঙ্গে মানুষের গভীর ভাবাবেগ অনুভূতি এগুলো মিশে রয়েছে। সুতরাং আরেকটু মানবিক ভাবে এটাকে বিচার করা উচিত, আইন আরো কঠোর করা উচিত, সেটা অনেকটাই হয়েছে, কিন্তু আবার আরো অনেক বাকি রয়েছে।
এখন পশ্চিমবঙ্গে আসলে যে আইন রয়েছে তাতে কোনো চালক যদি তার ভুলের কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এবং তাতে যদি কারো মৃত্যু হয় তার কি শাস্তি রয়েছে?
এখন যে শাস্তির বিধানটা রয়েছে সেটা কিন্তু লাইসেন্স কেড়ে নেওয়া এবং কয়েক বছরের কারাদণ্ড, কারণ এটাকে বলা হয় অনিচ্ছাকৃত মৃত্যুর দায়ে করা হয়, এটা মানে মৃত্যু ঘটানো হয়েছে অনিচ্ছাকৃত ভাবে, সেইটে জন্য অত বেশি কিছু কিন্তু শাস্তির বিধান নেই। এখন যেটা আছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ধরা যাক রাস্তা পার হতে গিয়ে একজন, বেশিরভাগ সময় পথচারীরাও কিন্তু খুব এ করে হুড়োতাড়া করে এবং কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হয়। উর্মি রহমান বাংলাদেশের মেয়ে, ঢাকার মেয়ে, দীর্ঘকাল লন্ডনে ছিলেন এবং এখন কলকাতায় আছেন, তার স্বামীর সঙ্গে কলকাতায় আছেন, কাজেই তিনটে দেশের এবং তিনটে জায়গার পরিবহন ব্যবস্থা, যানবাহন চলাচল ইত্যাদি সম্পর্কে তার একটা ধারণা আছে। তিনি কি বলেন একটু শুনি আমরা।
বাংলাদেশে গত কয়েকদিন ধরে যা তার প্রেক্ষিতে এই কথাগুলো বলছি। আমি যখন বাংলাদেশ ছেড়ে দিল্লিতে চলে যাই তখন সেটা ছিল 80-এর দশকের মাঝামাঝি, তখন কিন্তু বাংলাদেশে এরকম ওই মানে মাথা খারাপ করা ট্রাফিক ছিল না, যেটাকে আমরা ক্রেজি ট্রাফিক বলতে পারি সেটা ছিল না। আর দিল্লিতে গিয়ে আমি যখন গাড়ি চালিয়েছি তখন একভাবে চালিয়েছি, তারপরে যখন দিল্লিতে প্রায় 28 বছর থাকার পর ফিরে এসে কলকাতায় সেটেল করলাম, কলকাতায় তখন মনে হলো যে কলকাতার ট্রাফিক ঢাকাতে অনেক ভালো, তারপরও অনেক জিনিস আমাকে খানিকটা ইরিটেট করতো, কারণ যে জিনিসটা বিলেতে আমরা ড্রাইভিং শেখার সময় শিখেছি এবং ওখানে ট্রাফিক রুল খুব কঠোর, কিন্তু সেটা আমাদের কঠোর মনে হতো না, এই জন্য যে একটা অভ্যেস হয়ে যেত ওইভাবে গাড়ি চালাতে, ওই আইন মেনে নিয়ম মেনে গাড়ি চালানো। এখানে এসে দেখি যে সেগুলো কোনোটাই মানা হয় না। এখানে যেমন কেউ কাউকে যেতে দেবে না, 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করবে না, মানে ওভারটেক করে যে কোনো ভাবে পথ আটকে চলে যেতে হবে, এই জিনিসগুলো আমরা কখনো দেখিনি। তো এখানে এসে সেটা দেখে সেটাতে একটু বিরক্ত হই, কিন্তু তারপরেও কলকাতা ট্রাফিক অনেক আগে যা দেখেছিলাম তার তুলনায় অনেক ভালো মনে হয়েছে আমার কাছে।
এই প্রসঙ্গ তুলেই বলছি, বেশ কয়েক বছর হলো বড় বড় গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মোড়ে কলকাতায় পথচারীদের পারাপারের জন্য ড্রপ বার লাগানো হয়েছে। পুলিশ বুঝে সেগুলো খোলে, লোকে রাস্তা পারাপার করে, তারপর আবার সেগুলো বন্ধ করে দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আরো একটা জিনিস করেছে, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশের ট্রেনিং স্কুলে সরকারি বাসের ড্রাইভারদের একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেটা ওই ধাপে ধাপে দল করে করে ধরুন 10-12 জন করে এক একটা ক্লাস নেওয়া হয়, যে তারা কতটা জানে। এক একজন 15 বছর 20 বছর 30 বছর ধরে বাস চালাচ্ছেন, খুব একটা বিরাট রকমের অ্যাক্সিডেন্ট কিছু করেছেন বলেও না, ছোটখাটো হয়তো কিছু হয়েছে, কিন্তু রাস্তার সাইন দেখে জিনিস বোঝা, আলোর সাইন দেখে বোঝা, সেগুলো তাদের কিন্তু এখনো আয়ত্ত হয়নি। এবং তারা ভীষণ নিজেরাও অবাক যে আরে এটা জানতাম না, এটা আমরা এখন এতদিনে শিখলাম। এই জিনিসটা খুব দেরিতে হলেও শুরু করা হয়েছে এবং আশা করা যায় কিছুটা কাজ হবে। তবে পথচারীদের নিজেদেরও কিছু দোষ আছে, তারা যেমন প্রচন্ড ভাবে মানে যেই মাত্র ওই ড্রপবার খুলে দেওয়া হয় কোনো মতে ছোটাছুটি করে যায়, এবং ড্রপবার এরিয়ে যেখানে ড্রপবার বলতে লেভেল ক্রসিং এর মতন তো ওইটা পড়ে যায়, সেইটা এরিয়ে অন্যখান দিয়ে কেমন করে পার হওয়া যায় এতই তারা, তখন জীবনের মায়া ত্যাগ করে তারা ওইভাবে পার হতে যান। সুতরাং পথচারীদের দোষ যে নেই তা না।
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন সংগঠনও সক্রিয় রয়েছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গেও অনেক দাবিতে অনেক সংগঠন সক্রিয় রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নিরাপদ সড়কের দাবিতে কোনো সংগঠন কি সক্রিয় রয়েছে এবং তারা আসলে কি বলছেন?
এটা আমাদের জন্য একটু লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এই জন্য যে অবশ্য লজ্জার বিষয় কিনা জানি না, কারণ ঢাকার ওই অল্প বয়সী স্কুল পড়ুয়ারা তারা আমাদের চোখ খুলে দেওয়ার আগে পর্যন্ত এটা নিয়ে সত্যিকারের কে কতটা ভেবেছেন আমার জানা নেই। তবে ওরা চোখ খুলে দিয়েছে এইভাবে যে এইভাবেও গাড়ি ঠিক গাড়ি যান চলাচল ঠিক করা যায়, কিন্তু এখানে আজ অব্দি আমরা কিন্তু দেখিনি যে নিজেদের চৌহদ্দির বাইরে, যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের নিজেদের যে সমস্ত সমস্যা আছে তাই নিয়ে হোক কলরব হোক চুম্বন, কেউ কাউকে চুমু খেতে পারবে কিনা সেটা নিয়ে হোক চুম্বন একটা আন্দোলন হয়ে গেল, কেউ হোক কলরব আন্দোলন শুরু করলো, সব ঠিক আছে, সেটা সেইখানকার জন্য ঠিক আছে, কিন্তু বৃহত্তর পরিপ্রেক্ষিতে কোনো আন্দোলন সেরকম ভাবে হয়েছে বলে আজ অব্দি আমার জানা নেই। প্রেসিডেন্সি কলেজে হয়েছে তাদের নিজেদের হস্টেলের দাবিতে আন্দোলন, মেডিকেল কলেজে হয়েছে হস্টেলের দাবিতে আন্দোলন, এই যাদবপুর ইউনিভার্সিটিতে তো হচ্ছেই নানান কারণে, কিন্তু বৃহত্তরভাবে এই যে এক একটা বাচ্চা মারা যাচ্ছে পথ দুর্ঘটনায় বাসের এতে অটোর দোষে, রাস্তার দোষে, সেখানে সরকারেরও বিশাল দায়িত্ব আছে, রাস্তাগুলো ভাঙাচোড়া, সেখানে গর্তে পড়ে বাস লাফিয়ে উঠছে, অটো লাফিয়ে উঠছে, সেখান থেকে পড়ে লোকে আহত হচ্ছে মারা যাচ্ছে, এই ধরনের জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে তোলা, এটা কিন্তু আমাদের এখনো চোখে পড়েনি।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধি মারা গেছেন। বিস্তারিত শুনুন দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্টে।
ভারতের রাজনৈতিক অঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এম করুণানিধি আজ সন্ধ্যায় চেন্নাইয়ে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 94, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তামিল জাতীয়তাবোধকে জাগ্রত করায় তার অগ্রণী ভূমিকা ছিল। তার দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম বা ডিএমকের সভাপতি ছিলেন আমৃত্যু গত 50 বছর ধরে। 5 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। ভারতীয় রাজনীতির ইতিহাসে এত বছর ধরে প্রত্যক্ষ রাজনীতিতে আর কেউ যুক্ত ছিলেন না। দলীয় সাংসদদের সংখ্যার জন্য কেন্দ্রেও তিনি কিংমেকার হিসেবে পরিচিত ছিলেন। নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট নেতারা আগামীকাল তাঁর অন্ত্যেষ্টিতে যোগ দিতে চেন্নাই চলে গিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার রয়েছে বিজ্ঞানের খবরাখবর। বিশ্ব আবহাওয়া দপ্তর জানিয়েছে যে জলবায়ুর পরিবর্তনের কারণে সারা বিশ্বজুড়ে আবহাওয়ার পরিস্থিতি একটা বিপজ্জনক পর্যায়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে আজকের বিজ্ঞান এবং প্রযুক্তি পর্বে লিসা শ্লাইনের প্রতিবেদন শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে জানাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণেই সারা বিশ্বজুড়ে আবহাওয়ার অবস্থা একটা বিপজ্জনক পর্যায়ে এসে পৌঁছেছে এবং বন্যা, অতিরিক্ত তাপপ্রবাহ, আবহাওয়ার চরম এবং অদ্ভুত পরিবর্তন যত দিন যাবে ততই আরও প্রকট হতে থাকবে। আমরা সবাই কিছুদিন আগেই এক অদ্ভুত ঘটনা শুনেছি যে কীভাবে থাইল্যান্ডের একটা গুহায় ভয়াবহ বন্যার কারণে 12 জন ছাত্র এবং তাদের ফুটবল কোচ আটকে পড়েছিল এবং তারপরে আশ্চর্যজনকভাবে তাদের সবাইকে আবার জীবিত অবস্থায় উদ্ধারও করা হয়েছে। কিন্তু একটা কথা যেটা জানা গেছে সেটা হলো এই গুহায় অনেকদিন ধরেই বৃষ্টির বাষ্প জমা হচ্ছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা আরও জানাচ্ছে যে মারাত্মক এই জলবায়ুর পরিবর্তন পৃথিবীর অনেক জায়গায় চরম আবহাওয়ার সৃষ্টি করেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে গায়ে ফোসকা পড়ে যাওয়ার মতো গরম থেকে শুরু করে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়ে বন্যার আকার ধারণ করা সবই ঘটেছে এর ফলে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে যে জাপানে সম্প্রতি একটি বিপর্যয়কর বন্যায় 150 জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে গত কয়েক দশকে জাপানে এরকম বন্যা হয়নি। বিপর্যয়ের মোকাবিলা করার সেরা দেশগুলির মধ্যে জাপান অন্যতম। এ সম্পর্কে বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেন যে তিনি বলেন যে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। শুধু তাই নয়, জাপানিরা এই বিপর্যয় মোকাবিলায় খুবই প্রস্তুত, সুতরাং এর থেকেই ধারণা করা যায় যে এই বন্যা কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল এবং কতখানি মাত্রায় বৃষ্টিপাত হলে তবেই এরকম একটা উন্নত দেশে এত অল্প সময়ের মধ্যে এত বেশি জল জমে যেতে পারে। আবহাওয়ার পরিবর্তনজনিত আরও যেসব উদাহরণ দেওয়া যায় সেগুলি হল খরা এবং উত্তর ইউরোপে যে অস্বাভাবিক রকমের উচ্চ তাপমাত্রা ছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা আশা করছে যে আগামী কয়েক সপ্তাহে এ ধরনের ঘটনার আরও পুনরাবৃত্তি ঘটবে। বিশ্ব আবহাওয়া সংস্থা আরও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছরের জুন মাসে তাপমাত্রা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে এবং এটি আগেকার সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন রেকর্ডের সৃষ্টি করেছে। নুলিস আরও জানিয়েছেন যে ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে সবচেয়ে বেশি তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে সিটি অফ চায়নাতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 48.9 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর অন্যান্য দেশে তিনি বলেন, যেমন ধরুন অ্যালজেরিয়ান সাহারা মরুভূমিতে তাপমাত্রা কিন্তু গিয়ে পৌঁছেছিল 51.3 ডিগ্রি সেলসিয়াস। মিস্টার ক্লেয়ার নুলিস আরও বলেন যে
ক্লাইমেট চেঞ্জ, as we always say, no specific event can be attributed to climate change, but what we're seeing is consistent with climate change.
আমরা সর্বদাই বলে থাকি যে জলবায়ু পরিবর্তন কিন্তু কোনো একটি নির্দিষ্ট কারণের উপর ভিত্তি করে হয় না, কিন্তু যেসব পরিবর্তনগুলি আমরা লক্ষ্য করছি সেগুলি কিন্তু জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ কিনা প্রচণ্ড গরম এবং লাগাতার গরম, ভারী বৃষ্টিপাত, এসব কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণেই হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা বলছেন যে এই চরম আবহাওয়ার ঘটনাগুলি বায়ুমণ্ডলে মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে সৃষ্ট গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের সাধারণ দীর্ঘমেয়াদী প্রবণতাগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এবার শুরু হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন ইংরেজি শেখার অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজকের বিষয় রিপোর্টেড স্পিচ।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকে আমরা ইংরেজি গ্রামারের আরও একটা বহুল ব্যবহৃত দিক নিয়ে আলোচনা করব।
কোন দিকটি নিয়ে আলোচনা করবেন আজকে?
আজকে আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করতে চাই।
রিপোর্টেড স্পিচ মানে যাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলে শিখেছিলাম।
হ্যাঁ, ঠিক তাই। ইনডাইরেক্ট স্পিচকেই রিপোর্টেড স্পিচও বলা হয়।
কিন্তু আমরা তো স্কুলে পড়ার সময়ে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে, মানে রিপোর্টেড স্পিচে বাক্য রূপান্তর করার নিয়ম শিখেছিলাম। আমার মনে পড়ে অনেক বাক্য এভাবে আমরা রূপান্তর করেছি।
হ্যাঁ, তবে আজকে আমরা এই রিপোর্টেড স্পিচে হিস্টোরিক প্রেজেন্ট টেন্সের ব্যবহার নিয়ে কথা বলবো।
হিস্টোরিক প্রেজেন্ট টেন্স, এটা তো ঠিক বুঝলাম না।
সেটা বোঝার আগে এসো না দু একটি বাক্য আমরা রিপোর্টেড স্পিচে পরিবর্তন করে দেখি।
হ্যাঁ, সেটা তো আমি শিখেছিলাম।
আচ্ছা, ধরো এরকম বাক্য যদি বলি, শি আস্কড হোয়াট আর ইউ ডুইং, সেটার রিপোর্টেড স্পিচ কি হবে?
এটা হতে পারে শি আস্কড হোয়াট হি ওয়াজ ডুইং।
বাহ, আরেকটি বাক্য, আই ওয়ান্ট টু কাম, শি সেড,
এটা হবে শি সেড দ্যাট শি ওয়ান্টেড টু কাম।
হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং জানো যে ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে হয় আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে বাক্যটা পাস্ট টেন্সে হবে।
হ্যাঁ, সেটাই তো আমরা স্কুলে শিখেছিলাম। কিন্তু আপনি যে আবার হিস্টোরিক প্রেজেন্ট টেন্সের কথা বললেন, সেটাই তো বুঝলাম না।
সেই প্রসঙ্গে আসছি একটু পরেই। তার আগে শোনা যাক আমাদের এই এভরিডে গ্রামার অনুষ্ঠানের দুই বন্ধু লুসিয়া আর কাভি কি বলছে।
I'm really excited today. We're talking about reported speech.
Why are you so excited about that?
Because it is very useful for English learners to know. Native speakers use reported speech in everyday conversation.
কাভে তো খুবই উত্তেজিত বোধ করছে, কারণ আজকে সে বলছে যে আজ আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে কথা বলবো।
হ্যাঁ, আর এই উত্তেজনার কারণ হিসেবে সে বলছে ইংরেজি ভাষা যারা শিখছে এই রিপোর্টেড স্পিচের ব্যাপারটা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
হ্যাঁ, তাছাড়াও আরও একটা কথা কিন্তু কাভে বলল যে ইংরেজি যাদের নিজেদের ভাষা তারা কিন্তু প্রাত্যহিক আলাপ আলোচনায় রিপোর্টেড স্পিচ ব্যবহার করে থাকে।
হ্যাঁ, এবার তাহলে শোনা যাক আরও কিছু কথোপকথন।
What part of reported speech do you want to go over?
I was thinking about informal reported speech.
That sounds good. Sometimes Americans use strange verbs and verb tenses when they report speech.
In conversation, Americans often quote direct speech, the exact words a person said.
এই সংলাপে তো প্রথমেই লুসিয়া জানতে চাইছে যে রিপোর্টেড স্পিচের ঠিক কোন দিকটা নিয়ে সে আলোচনা করতে চায়।
আর এর জবাবে কাভে বলছে, আমি ভাবছিলাম আমরা ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক রিপোর্টেড স্পিচ নিয়ে কথা বলতে পারি।
তাহলে এই ইনফর্মাল রিপোর্টেড স্পিচ বলতেই ঠিক কী বোঝানো হচ্ছে?
সেটাই আসলে আমাদের আজকের আলোচনার বিষয়। লুসিয়া তো বলল যে অনেক সময় আমেরিকানরা রিপোর্টেড স্পিচে বেশ খানিকটা অস্বাভাবিক ধরনের ভার্বের টেন্স ব্যবহার করে থাকেন।
হ্যাঁ, আর সেজন্যই বোধহয় কাভে বলছে যে কথাবার্তা বলার সময়ে আমেরিকানরা ডাইরেক্ট স্পিচটা ঠিক তেমনিভাবে উদ্ধৃত করে।
এবার তাহলে শোনো লুসিয়া আর কাভের মধ্যকার সংলাপের এই অংশ।
And in writing and formal reported speech, people use the past tense. For example, Sammy was walking to school. He saw his friends and said, I won the lottery.
But sometimes, when telling a story, Americans report speech with the present tense instead.
Right. So the earlier example would then be, Sammy was walking to school, he sees his friends and says, I won the lottery.
এটা তো আমাদের স্কুলে শেখা সেই নিয়মটার কথাই বলছে লুসিয়া।
হ্যাঁ, যেমন লেখার ক্ষেত্রে এবং ফর্মাল রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে লোকজন পাস্ট টেন্স ব্যবহার করে থাকে।
আর সেজন্যই লুসিয়া উদাহরণ দিচ্ছে, স্যামি ওয়াজ ওয়াকিং টু স্কুল, হি স হিজ ফ্রেন্ডস অ্যান্ড স্যাড, আই ওয়ান দ্য লটারি।
তবে কাভি আমাদের এটা মনে করিয়ে দিচ্ছে যে অনেক সময় ঘটনার বর্ণনা করতে গিয়ে আমেরিকানরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকেন। আচ্ছা সাবরিনা, বলো তাহলে যে এই আগের উদাহরণটা যেটা একটু আগেই তুমি পড়লে, ওই নিয়মে মানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করার নিয়মে কীরকম হবে?
ওই যে লুসিয়া বলছে তখন অনানুষ্ঠানিকভাবে এরকমও বলা যাবে, সেটা হচ্ছে, স্যামি ওয়াজ ওয়াকিং টু স্কুল, হি সিজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড স্যাজ, আই ওয়ান দ্য লটারি।
তবে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ওয়াজ ওয়াকিং এর সঙ্গে সিজ এবং সেজ এর টেন্সের পার্থক্য বাক্যের সাধারণ নিয়মের বিপরীত। মনে হচ্ছে যেন ভুল ইংরেজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু আসলে এটা অত্যন্ত একটা ইনফর্মাল ব্যবহার।
তবে আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে কেন বলা হচ্ছে?
ঠিক তোমার মতো কাভিও এই প্রশ্নটাই করছে, আর লুসিয়া এর উত্তরটাও দিচ্ছে। শোনা যাক তাহলে।
But why does the tense change from past to present then?
Because the present tense makes the story sound more immediate and exciting. This is what we call the historic present tense.
The good news is that you don't need to memorize this verb tense. You do not ever need to use it either.
But it's still good to know, so you won't be confused when you hear a native speaker use it.
হ্যাঁ, আমারও তো ঠিক একই প্রশ্ন, past থেকে present এ tense-এর এই পরিবর্তন কেন?
আর এর জবাবে লুসিয়া বলছে, কারণটা হচ্ছে present tense বিষয়টাকে অনেক বেশি জীবন্ত এবং তাৎক্ষণিক করে তোলে। তাতে এক ধরনের উত্তেজনাও থাকে, আগ্রহ থাকে, আর এটাই হচ্ছে হিস্টোরিক প্রেজেন্ট টেন্স।
এবার ব্যাপারটা বুঝতে পারলাম। তবে এটা বোধহয় খুব বেশি ব্যবহার করা হয় না?
না, তা হয় না, তবে বিষয়টা জেনে রাখা ভালো।
এই যে আমরা হিস্টোরিক প্রেজেন্ট টেন্সের কথা বলছি, এটা কি আমাদের বাংলা ব্যাকরণে পড়া ঐতিহাসিক বর্তমানকাল?
বাহ সাবরিনা, তোমার দেখি বাংলা ব্যাকরণও পরিষ্কার মনে আছে। হ্যাঁ, এটা অনেকটাই ঐতিহাসিক বর্তমানকালের মতোই, মানে অতীতের কথা বোঝাতে বর্তমানকাল ব্যবহার করা। তোমার কি মনে আছে কোনো উদাহরণ?
হ্যাঁ, একটা উদাহরণ কিন্তু আমার মনে আছে, আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে, বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করলেন।
বাহ, হ্যাঁ, আর এখানে লক্ষ্য করার বিষয় যে হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন না বলে বলা হলো আরোহণ করলেন। তবে এবার আমাদের এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইটে আর আমাদের ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এখন তাহলে আজকের সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আসানুল হক।
ধন্যবাদ। আজকে খেলার খবরে শুরু করছি ক্রিকেটের খবর দিয়ে। বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি খবর হচ্ছে যে বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ বোলার নাজমুল ইসলাম, তিনি আহত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচে এবং তার হাতে বেশ কিছু সেলাই দিতে হয়েছে, কারণ তিনি যখন বল করছিলেন শেষ তৃতীয় টি-20 ম্যাচের পঞ্চম ওভারে তিনি যখন বল করছিলেন তখন রানার এন্ডে যিনি ছিলেন ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের তার পায়ের বুটের স্পাইক নাজমুলের হাতের উপরে চাপা দেয় এবং তার ফলে তার হাতে গুরুতর সেলাই প্রয়োজন হয়। আমার সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আপনি তো এই ক্রিকেটের ওপর নজর রাখছেন, নাজমুল ইসলামের হাতের এখন অবস্থাটা কেমন?
হ্যাঁ, ঠিক তাই। ম্যাচের সেই বোলিংও তো তিনি শেষ করতে পারেননি, সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে প্রায় 25টির মতো সেলাই দিতে হয়েছে এবং তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। সবথেকে বড় কথা, আগামী মাসে দুবাইতে এশিয়া কাপ ক্রিকেট, সেখানে কিন্তু নাজমুলের আর খেলার সুযোগ রইল না, কারণ এই ট্যুরে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে তিনি কিন্তু ভালো করছিলেন, তার একটা ভালো বাংলাদেশি আরেকজন লেফট আর্ম স্পিনার ভালো করছিলেন, তার সার্ভিসটা দরকার ছিল, কিন্তু সেটা টিম ম্যানেজমেন্ট পাচ্ছে না। কারণ আজ যে সিলেক্টর মোটামুটি জানিয়েছেন এবং বিসিবি যে চিকিৎসক ডক্টর দেবাশিস, তিনিও খোলামেলা করে জানিয়ে দিয়েছেন যে একটা লম্বা সময় নাজমুলকে মাঠের বাইরে থাকতে হবে তার রেস্টের জন্য। তারপরে হয়তো অক্টোবরে বাংলাদেশে জিম্বাবুয়ে আসবে এবং নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফর করবে, সেই সময়টায় হয়তো তার সার্ভিসটা পাওয়া যেতে পারে। একটা খুবই দুঃখজনক যে ফিল্ডিং নিজের বলে ফিল্ডিং করার সময় যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, এছাড়া আর কি বলার থাকতে পারে।
আরেকটা বড় খবর হচ্ছে যে সাকিব টি-20 সিরিজে বাংলাদেশের দলের অধিনায়কত্ব করলেন এবং তিনি চমৎকার খেলেছেন। সাকিবেরও একটি হাতে একটি ইনজুরি আছে এবং সে কারণে তাকে ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে, তো তার কি অবস্থা?
হ্যাঁ, ঠিক তাই। কারণ এটাও আজ বিসিবির চিকিৎসক তিনিও খোলামেলা করে জানিয়ে দিলেন যে এটা সাকিব যখন চাইবেন তখনই তার এই অপারেশনটা, ছোট একটা অপারেশন লাগতে পারে, সেটা করতে পারবেন। তবে সাকিব নিজেও সেইটাই বলেছেন যে তিনি আপাতত আর সেই অপারেশনের দিকে যেতে চাচ্ছেন না, হাতের অবস্থাটা দেখবেন, যদি ভালো হয়ে যায় তাহলে ভালো, না হলে তিনিও অপারেশন করবেন। কারণ আপনি হয়তো জানেন যে বাংলাদেশের যে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তার যে খেলাটা সেটা কিন্তু মিরাকল বলেন ডাক্তাররাই, কারণ তার প্রায় 8 বার অপারেশন হয়েছে পায়ে, দুপায়ে, এবং তারপরে কিন্তু তিনি বোলিং করে যাচ্ছেন এবং এবার তো ওয়েস্ট ইন্ডিজে অসাধারণ বোলিং করেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, ব্যাটিং করেছেন, সব মিলিয়ে কিন্তু তিনি যতবার অপারেশনের টেবিলে গিয়েছেন ডাক্তার ততবারই অবাক হয়েছেন, তারপরে কিন্তু তিনি আবার পুরোপুরি খেলছেন এবং এটা বোধ করি অন্য ক্রিকেটারদের জন্য একটা অনুপ্রেরণা, সাকিবদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে যে মাশরাফি যখন 7-8 বার অপারেশনের টেবিলের থেকে ফিরে এসে খেলছেন তাহলে তারাও, তাদেরও মনে হয় তেমন একটা অসুবিধা হবে না।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজে বাংলাদেশ দলের চমৎকার পারফরমেন্সের পর তামিম ইকবাল, তার র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে, সাকিবের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে, মাহমুদুল্লাহ এবং লিটন দাস, এরা চারজনই আন্তর্জাতিক র্যাঙ্কিং এ তাদের অবস্থান থেকে, অতীতের অবস্থান থেকে আরো উপরে উঠে গেছেন। এবং এই টি-20 সিরিজ জেতার পর সাকিব সাক্ষাৎকারে একটি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কিভাবে একটা খেলা জিততে হয় সেটা বাংলাদেশ এখন শিখেছে, আর কিভাবে ম্যাচ বের করে আনতে হয় সে ব্যাপারটি, যেটা নাকি বাংলাদেশ অতীতে বারবার জেতা খেলা হেরে যাচ্ছিল সেই জিনিস সম্পর্কে তিনি বলেছেন যে টি-20 যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ এখন। এই কথাটি আপনি কিভাবে দেখছেন?
ঠিক তাই, কারণ আপনার মনে থাকা উচিত যে কিছুদিন আগেই বাংলাদেশ আফগানিস্তানের কাছে টি-20 সিরিজটা হেরে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল এবং দেশের মানুষ কিন্তু ভীষণভাবে হতাশ হয়েছিল যখন আফগানিস্তানের কাছে টি-20 সিরিজ হেরে গিয়েছিল বাংলাদেশ, যদিও খেলাটি হয়েছিল ভারতে। তারও আগে বাংলাদেশ নিধাস ট্রফিতে শেষ বলে 6 মেরে ভারতকে জয় এনে দিয়েছিলেন সেটাও বাংলাদেশ দলের জন্য একটা খুবই দুঃখজনক পরাজয় ছিল। যেমন ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ 3 রানে হেরে গিয়েছিল এবং ঢাকায় এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে 2 রানে হেরে গিয়েছিল এবং টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 2 রান করতে পারেনি, যেটা জয়টা খুব হাতের নাগালের মধ্যে ছিল। এই ম্যাসিভ পরাজয়গুলি বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশি সমর্থকদের ভীষণভাবে মর্মাহত করেছিল। সেখান থেকে যে উত্তরণ ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে প্রথম টি টোয়েন্টি হেরেও যেভাবে 2 ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জয় করেছে, তাতে এটা জোর দিয়েই বলা যায় বাংলাদেশ যে কোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে।
অসংখ্য ধন্যবাদ দিলু ভাই আপনাকে, আশা করছি আপনাকে ভবিষ্যতে আবার পাবো। এই ছিল খেলার খবর।
সাবরিনা, তাহলে সংক্ষিপ্ত সংবাদে যাই।
নিশ্চয়ই
যুক্তরাষ্ট্র পুনর্বহাল করেছে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক বিধিনিষেধ। গোড়ায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা টানবার লক্ষ্যে, দেশটির ওপর চাপ সৃষ্টির জন্যে, এবং পরবর্তীতে 2015 সালে আন্তর্জাতিক চুক্তির আওতায় সেটা প্রত্যাহার করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রায়ই ওই চুক্তির ব্যাপারে বিরূপ সমালোচনা করতে শোনা গিয়েছে, শোনা যেত। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে উঠে আসে এবং সোমবার মধ্যরাত থেকে বিধিনিষেধ পুনর্বহালকরণ কার্যকর করা হয়েছে। এখন মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন যে কঠোর এই যেসব বিধিনিষেধ পুনর্বহাল হল, এর নিরিখে ইরানের সঙ্গে লেনদেনে যারাই যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম লেনদেন তাদের হবে না মোটে। বলেন, আমি তো বিশ্ব শান্তিই চাইছি, তার চেয়ে কম কিছুই কাম্য নয় আমার। এ প্রস্থের বিধিনিষেধের আওতায় আসছে ইরানের মোটর পরিবহন খাত, সোনা এবং অপরাপর মূল্যবান ধাতব্য সামগ্রী, এবং সে সঙ্গে ইরানের রিয়াল মুদ্রা এবং অন্যান্য অর্থনৈতিক লেনদেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বলটন উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে বলেছেন যে গেল জুনে সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং উন পরমাণু বিমুক্তির যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তার বাস্তবায়নে এখনও তিনি ব্যর্থতার পরিচয় দিয়েই চলেছেন। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে জন বলটন বলেন, বাগাড়ম্বরতাই চাই না আমরা, আমরা চাই উত্তর কোরিয়ার তরফে পরমাণু বিমুক্তিকরণ। বলেন, আমরা মনে করি ওই পরমাণু বিমুক্তিকরণের জন্য যাই প্রয়োজন সে পদক্ষেপ উত্তর কোরিয়ার তরফে গৃহীত হয়নি এখনও অবধি। বল্টন বলেন, উত্তর কোরিয়ার ওপর থেকে বিধিনিষেধ প্রশমনের কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না। উত্তর কোরিয়ার ওপর আরোপিত বিধিনিষেধ বিষয়ে মানবিক অব্যাহতি প্রদানের যে অনুরোধ রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশিকায়, তাতে করে দারিদ্র কবলিত দেশটির সহায়তার মাত্রা বৃদ্ধি পেতেও পারে। গত বছর উত্তর কোরিয়া লাগাতার পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তার সকল রপ্তানি বাণিজ্যের 90% ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলবর্তী ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে, বনাগ্নি যেটা শুরু হয়েছিল 1 সপ্তাহেরও বেশি আগে রাজ্যের ইতিহাসের হিসেবে, ওটা এখন সবচেয়ে বড় দাবানল রূপে পরিগণিত হচ্ছে। এখন মেন্ডোচিনো নামে চিহ্নিত এই দাবানল ভিন্ন ভিন্ন দুটি আঞ্চলিক বনাগ্নির একত্রিত যুথবদ্ধতায় মিলিত হয়ে রাজ্যের উত্তরাঞ্চলের 1,15,000 হেক্টর ভূখণ্ড ছারখার করে ফেলছে। এর আগের বনাগ্নি 2017 ডিসেম্বরের দাবানল টমাসের আকৃতিকেও ছাড়িয়ে গিয়েছে তা। তো সাবরিনা, এই ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সংক্ষিপ্ত সংবাদ শোনানোর জন্য। এবং
সমাপ্তি।
শ্রোতা বন্ধুরা, এই ছিল ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান, এবং আমাদের আজকের বাংলা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম। আমাদের সাথে প্রকৌশলে ছিলেন রব ম্যাকলিন, এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। এবং এই মুহূর্তে আমি সাবরিনা চৌধুরী এবং আমার সাথে সরকার কবিরউদ্দিন, আমরা দুজনেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।
এবং নিরাপদ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.